জ্ঞানিয়ালো জ্ঞানিয়ালো আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান, সরাসরি অনুষ্ঠান আসুন কিছু শিখি এর মধ্যে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ তাআলার দয়ায় ইনশাআল্লাহ আমরা অন্যান্য দিন যেভাবে আমরা কিছু বিষয়ে শ্রবণ করি, নামাজের মাসালা মাসালা সম্পর্কে, রমজানের মাসালা মাসালা সম্পর্কে, এবং নামাজের মধ্যে যে আরবি বাক্য আমরা পাঠ করি অথবা সূরা পাঠ করি, এগুলো শেখানোর চেষ্টা করা হয়। ইনশাআল্লাহ আজও ইনশাআল্লাহ শেখানোর চেষ্টা করা হবে। তো প্রিয় মাদ্রাসা দর্শক, আপনারা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের সকলকে জানাই স্বাগতম। আসুন আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদে পাক পাঠ করার ফজিলত শ্রবণ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে ইন্না আল্লাহা ওয়াক্কালা বিকদরি মালাকা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা আমার কবরে নিযুক্ত করেছেন। আতাহু আসমা আল খালায়েক, যে ফেরেশতাকে আল্লাহ তাআলা সকল সৃষ্টির আওয়াজ শোনার শক্তি দান করেছেন। এরপর বলেন ফালা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা আবলাগানি বিইসমিহি ওয়া ইসমি আবিহি হাযা ফুলান ইবনু ফুলান ক্বাদ সাল্লা আলাইহি। সুতরাং আল্লাহর হাবিব বলেন কিয়ামত পর্যন্ত যে কেউ আমার উপর দরুদ শরীফ পাঠ করবে, তবে সে অর্থাৎ সেই ফেরেশতা আমাকে তার অর্থাৎ যে দরুদ পড়ে তার এবং তার পিতার নাম পেশ করবে। সে বলবে অমুকের পুত্র অমুক আপনার উপর দরুদে পাক পাঠ করেছে। আল্লাহু আকবার। প্রিয় মাদ্রাসা দর্শক বৃন্দ, চিন্তা করে দেখুন যে আল্লাহ তাআলার কত বড় দয়া, আমরা এখানে দরুদে পাক পাঠ করব আর আমাদের দরুদ আল্লাহর হাবিবের দরবারে পেশ হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের দরুদের কথা শুনবেন, ফেরেশতা আমাদের দরুদের কথা আল্লাহর হাবিবের দরবারে পেশ করবে, আমাদের নামও পেশ করবে, সাথে সাথে আমাদের পিতার নামও পেশ করবে। এটা চিন্তা করে দেখুন কত বড় আল্লাহ পাকের দয়া। তো আসুন আল্লাহর হাবিবের দরবারে যেন আমার নাম, আমাদের পিতার নাম যেন পেশ হয়ে যায়, এই নিয়তে আমরা আল্লাহর হাবিবের উপর দরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ صلى الله تعالى عليه وآله وسلم صلاة وسلاما عليك يا رسول الله প্রিয় মাদ্রাসা চ্যানেল দর্শক বৃন্দ, আসুন কিছু ভালো ভালো নিয়ত করে নি। কেন না, হাদিসে পাকে রয়েছে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা মনোযোগ সহকারে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখব আর অন্যান্য কাজ থেকে বিরত থাকার চেষ্টা করব। একাগ্রচিত্তে শ্রবণ করে তা শুনে তার উপর আমল করার চেষ্টা করব, সাথে সাথে আমাদের ঘরে যারা ফ্যামিলি মেম্বার রয়েছে তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যারা আমরা দেখছি সবাইকেই বলবো যে আমরা সবাই যে নামাজের মধ্যে যে আরবি বাক্যগুলো পাঠ করানো হয় তো সেগুলো এখানে শেখানো হয়, অথবা সুরা ফাতিহা অন্যান্য সুরা যেগুলো আমরা পাঠ করে থাকি স্বাভাবিক এগুলো শেখানো হয়। তো এগুলো যখন শেখানো হবে মনোযোগ সহকারে সেটা প্র্যাকটিস করার চেষ্টা করবেন, আর এটা প্র্যাকটিস করে যেন আপনি নিজেও শুদ্ধ হয়ে যায় আর আপনার ঘরে ফ্যামিলি মেম্বার যারা রয়েছে তাদের যেন শুদ্ধ হয়ে যায়, তাদেরকে উৎসাহিত করে তাদেরকে প্র্যাকটিস করার সুযোগ করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় মাতা চ্যান দর্শকবৃন্দ, আমরা এক এক অনুষ্ঠানে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নামাজের মাসআলা মাসাইল বর্ণনা করার চেষ্টা করি। আজকে আমি নামাজের কিছু সুন্নাত নিয়ে আলোচনা করব। নামাজের মধ্যে প্রায় 96 অর্থাৎ 96টি সুন্নাত রয়েছে। আপনার অনেকেই এর বেশি বর্ণনা করেছেন, অনেকে কম বর্ণনা করেছেন, অনেকে বাক বাক করে একটু বেশি হয়ে গেছে, অনেকে একসাথে দুই তিনটা বয়ান করে সেখানে কম হয়ে যায়। কিন্তু আমির আলহিসাল্লাম দামাত বারকাতুল আলিয়া অত্যন্ত সুন্দরভাবে এই সুন্নতগুলোকে আপনার একেবারে যেন বুঝতে পারা যায়, তো এটাকে প্রায় 96টি এর মধ্যে বিভাজন করে তিনি সুন্দর করে বর্ণনা করেছেন নামাজের আহকামের মধ্যে। তো আমি এই সুন্নতগুলো থেকে কিছু সুন্নত আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আসুন আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি। নামাজের মধ্যে আমরা যে সর্বপ্রথম আমল করি সেটা হচ্ছে তাকবীরের তাহরিমা। এই তাকবীরের তাহরিমার কিছু সুন্নত রয়েছে। তাকবীরের তাহরিমার সুন্নত সম্পর্কে বলা হচ্ছে যে তাকবীরের তাহরিমার জন্য হাত উঠানো, এটা হচ্ছে তাকবীরের তাহরিমার সুন্নত। এরপর তাকবীরের তাহরিমার মধ্যে হাতের যে আঙ্গুল, এগুলো স্বাভাবিক অবস্থায় রাখা, একেবারে মিলিয়েও না রাখা, একেবারে ফাঁকো না রাখা। দেখুন, আমরা যে তাকবীরের তাহরিমা এইভাবে আমরা তুলি না, তো এই আপনার হাতগুলোকে একেবারে এভাবেও না করা, এভাবে আবার একেবারে এভাবেও না করা, স্বাভাবিকভাবে আমরা করব। আচ্ছা, এরপর বলা হচ্ছে উভয় হাতের তালু, এই যে আমাদের হাতের তালু আর আঙ্গুলগুলো, এই আঙ্গুলগুলো যে এগুলো প্যাট, এগুলো কিবলামুখী রাখা। এগুলো কোথায় রাখবো? আমি যখন নামাজ পড়ব তখন কিবলামুখী রাখবো। এরপর তাকবীরের সময় মাথা না ঝুঁকানো, অনেকে কী করেন যখন তাকবীর বলে তখন একেবারে এভাবে মাথা ঝুঁকিয়ে তাকবীর কর, তো এভাবে না, মাথাকে আমরা সোজা রাখবো, আমাদের দৃষ্টি সিজদার স্থানে রাখবো, এভাবে করে আমরা তাকবীর বানবো। এরপর বলা হচ্ছে তাকবীরের সুন্নতের মধ্যে তাকবীর শুরু করার পূর্বেই উভয় হাতকে কান পর্যন্ত উঠিয়ে নেওয়া। তো আল্লাহু আকবর যখন আমরা বলবো এর পূর্বেই আমরা একেবারে কানে লতিতে লাগিয়ে এভাবে করে আমরা কি অর্থাৎ এই নর্মালিভাবে এভাবে করে কেবলার দিকে করে তারপর আমরা আল্লাহু আকবর বলে তাকবীর বানবো। এরপর কুনুতের তাকবীর ও দুই ঈদের তাকবীরগুলোতে এগুলো সুন্নত রয়েছে। ইমামের উচ্চ স্বরে আল্লাহু আকবর বলা, অর্থাৎ যখন ইমাম, আমরা ইমামের পিছনে নামাজ পড়ি, তো ইমাম সাহেব যখন তাকবীর বলবে তখন আল্লাহু আকবর এই তাকবীর উচ্চ স্বরে বলবে। এরপর তাকবীরের পরপরই হাত বেঁধে ফেলা সুন্নাত। তাকবীরের পরপর আমরা যে হাত বাঁধবো, এটা হাত বেঁধে ফেলাটা সুন্নাত। এরপর আপনার তাকবীরের মধ্যে অনেকে কী করে, তাকবীরে ওলার পর হাত ঝুলিয়ে দেয়, অথবা কোনোই ঝুলিয়ে দেয়, অথবা কোনোই দুটি পিছনের দিকে একবার জাকি দিয়ে তারপর হাত বাঁধে। তো এটা সুন্নতের পরিপন্থী রয়েছে। তো এটা যেন আমরা না করি, এই সুন্নতের পরিপন্থী হয়ে যায় আমলটা। তো যেটা সুন্নত অনুযায়ী আমল সেটা হচ্ছে উত্তমভাবে এটা কি আমরা একেবারে সাধারণভাবে এটা ফাঁক রাখবো, অতিরিক্ত ফাঁক না, আবার একেবারে লাগানো না, সাধারণ যেভাবে নর্মালি ফাঁক রেখে আমরা কানের লতিতে লাগাবো, লাগিয়ে এটাকে আমরা মুখে রাখবো, আর নিজের চক্ষুকে আপনার সিজদার স্থানে রাখবো, মাথাকে আর ঝুঁকাবো না, সালফে রেখে আল্লাহু আকবর বলে আমরা তাকবীর বলব। এটা হচ্ছে তাকবীরের সুন্নাত। আসুন এরপর কিয়াম, তাকবীরের পরে আমরা দাঁড়াই নামাজের জন্য। এই নামাজের মধ্যে কি কি সুন্নাত রয়েছে, অর্থাৎ কিয়ামের মধ্যে এই কিয়ামের সুন্নাতগুলো কি কি আমরা একটু শ্রবণ করি। পুরুষের যে নাভি রয়েছে, নাভির নিচে হাত বাঁধা, এটা এভাবে করা হবে যে ডান হাতের তালু বাম হাতের কবজির জোড়ার উপর, এদিকে ডান হাতের এই তালু বাম হাতের কবজির জোড়ার উপর এভাবে রেখে আপনার এই তিন আঙ্গুলকে এভাবে দিয়ে আর এই আঙ্গুল দিয়ে আর দিগ্ধ আঙ্গুল দিয়ে এভাবে জড়িয়ে ধরা, ঠিক এভাবে করে, এ দেখুন ঠিক এভাবে করে আমরা কী করব, নিয়াত বাঁধব, এটা সুন্নত রয়েছে। আচ্ছা, এরপর কি করব, প্রথমে সানা পড়ব। সানা তো আমরা প্র্যাকটিস করেছি, তো সানা পড়ব। এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব, এরপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করব। তো এই তিনটি সুন্নত একের পর এক তাড়াতাড়ি বলা, এটাও কিন্তু সুন্নত। এই যে তিনটি সুন্নত বয়ান করা হয়েছে, সানা পড়া, আউযু বিল্লাহ শাইতানির রাজিম, বিসমিল্লাহ রহমানির রহিম, এগুলো আমরা একের পর এক একটি তাড়াতাড়ি পড়ব। আর এগুলোকে নীরবে পড়া, আওয়াজ করে না পড়া, নীরবে পড়া, অর্থাৎ নিজের কানে শুনে পড়ো, এটাও সুন্নত রয়েছে। এরপর যখন আমরা সূরা ফাতিহা পড়ব, সূরা ফাতিহার পর আমিন বলা, এটাও সুন্নত রয়েছে, এবং এই আমিনকে নীরবে বলা, এটাও সুন্নত রয়েছে। তাকবীরে ওলার পর পরই সানা পড়া, তাকবীরে ওলা যখন আমরা করি, আল্লাহ আকবর নিয়ত করি, এই নিয়ত করার পর পরই সানা পড়া, এটা এটা সুন্নত রয়েছে। আচ্ছা, তো নামাজের মধ্যে যে আউযু বিল্লাহ আর বিসমিল্লাহ যেগুলো আমরা পাঠ করি, এগুলো হচ্ছে কিরাতের আনুষঙ্গিক বিষয়। যেহেতু মুক্তাদির জন্য কিরাত নেই, মুক্তাদি যখন ইমামের পিছনে নামাজ পড়ে, আমরা যখন ইমামের পিছনে নামাজ পড়ি, তখন আমাদের জন্য যেহেতু কিরাত নেই, তো সেহেতু মুক্তাদি আউযু বিল্লাহ বিসমিল্লাহ এগুলা পড়বে না, তার জন্য এটা সুন্নত নয়। হ্যাঁ, যদি মুক্তাদির রাকাত বাদ পড়েছে আর সে তার বাদ পড়া রাকাতগুলো শেষে সে একা একা আদায় করছে, তো তখন সে অবশ্যই এগুলো পাঠ করবে। তো তাআউযু অর্থাৎ আউযু বিল্লাহ, এটা কি প্রত্যেক রাকাতে পড়বেন? না, তাআউযু শুধুমাত্র প্রথম রাকাতে পড়া সুন্নাত। আর তাসমিয়া অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম, এটা প্রত্যেক রাকাতে আপনি পাঠ করতে পারেন, সূরা ফাতিহা শেষ করার পর আমিন বলার পর, এটা সুন্নাত রয়েছে। আসুন, আমরা তো শুনলাম যে আমরা তাকবীরে তাহরিমার পর এই কেয়ামের মধ্যে কি কি সুন্নত রয়েছে, এরপর কিছু রুকুর সুন্নত বর্ণনা করার চেষ্টা করব। রুকুর মধ্যে আমরা আল্লাহু আকবর বলে রুকুতে যাব, এটা সুন্নত রয়েছে। এরপর রুকুতে তিনবার সুবহানা রাব্বিয়াল আযীম বলা, এটা সুন্নত রয়েছে। দেখুন, রুকুর মধ্যে আর রুকু থেকে উঠে দাঁড়ানো, সেজদাতে যাওয়া, দুই সেজদার মাঝখানে বসা, এর মধ্যে যে তাদিল আরকান, এক তসবি পরিমাণ সেখানে অবস্থান করা, এটা কিন্তু ওয়াজিব। এটা আমরা শুনেছি যে আমরা গত একটি অনুষ্ঠানে ওয়াজিব নিয়ে আমি আলোচনা করেছিলাম, তখন অবশ্যই আপনারা যারা আমাকে দেখছেন তারা সেদিন এ বিষয়ে শুনলেন। তো এর মধ্যে যদি কেউ কখনো রুকুর মধ্যে গেল, গিয়ে যদি সে এক তসবি পরিমাণ অবস্থান না করে যদি সাথে সাথে উঠে যায়, তাহলে তার ওয়াজিব ছুটে যায়। তো এক তসবি পরিমাণ থাকা, এটা তো ওয়াজিব। আর তিন তসবি অর্থাৎ সুবহানা রাব্বিয়াল আযীম, এটা তিনবার পাঠ করা রুকুর মধ্যে, এটা হচ্ছে সুন্নত রয়েছে। তো সুতরাং আমরা এই সুন্নতকেও আমরা আমল করার চেষ্টা করব। পুরুষদের জন্য উভয় হাঁটুকে হাত দ্বারা ধরা, এটাও সুন্নত। আঙ্গুল সমূহ ভালোভাবে ছড়িয়ে রাখা, যখন আমরা রুকু করি তো অনেকেই আপনার অর্থাৎ পায়ের যেটা রয়েছে যেখানে আমরা হাঁটুর মধ্যে রুকুর সময় আমরা ধরি, তো তখন আমরা কীভাবে করবো, হাতকে একটু ছড়িয়ে রাখবো, আঙ্গুলগুলোকে একটু খুলে দিব, এভাবে না একেবারে এভাবে না, একটু আমরা খুলে দিব, এটা একটু আমরা চেষ্টা করব। তো আঙ্গুল সমূহকে আমরা কী করবো, ছড়িয়ে রাখবো। আচ্ছা, রুকুর মধ্যে পা সোজা রাখতে হবে, রুকুর মধ্যে পাকে সোজা রাখা, এটাও শুনুন। অনেকে ধরেন রুকু করে কীভাবে, আপনার রুকুর সময় পাকে যখন আমরা দোনো হাতে এই আপনাদের হাঁটুকে ধরবো, তো পাক একেবারে সোজা করে দিব, যেন বাঁকা না থাকে। অনেক সময় অনেকের দেখা যায় বাঁকা থাকে, তো এটা সুন্নত নয়, এটা সুন্নতের পরিবর্তে। তো একেবারে উভয় পা হাঁটুতে আমরা যখন রুকুর জন্য ধরবো, তখন একেবারে পাকে সোজা রাখবো। রুকুতে পিঠকে এমনভাবে সোজা করে বিছিয়ে দেয়া, যেন এই অবস্থায় তার পিঠের উপর পানি ভর্তি একটি পাত্র রেখে দিলে তা স্থির হয়ে যায়, তো এদিক সেদিক সেটা হেলবে, অর্থাৎ সেটা নড়াচড়া করবে না। এরকমভাবে একটি পাত্র রাখতে পারে, ঠিক এভাবে রুকুর মধ্যে এভাবে সোজা করে পিঠকে করিয়ে দেওয়া, এটা সুন্নত রয়েছে। এরপর বলা হচ্ছে রুকুতে মাথা উঁচু নিচু না হওয়া, পিঠ বরাবর থাকা। হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই বিষয়ে বললেন, ওই ব্যক্তির নামাজ যথেষ্ট নয় অর্থাৎ পরিপূর্ণ নয় যে রুকু ও সিজদাতে পিঠ সোজা করে না। প্রিয় আমাদের জন্য দর্শক বিন্দু, চিন্তা করে দেখুন, আমরা তো নামাজ পড়ি, আমরা রুকু করি, আমরা সাজদা করি, তো আমাদের রুকুর মধ্যে যেভাবে রুকুর সুন্নত রয়েছে, রুকুর ওয়াজিব রয়েছে, ওগুলোকে আমরা বরাবর আমল করার চেষ্টা করি না? কোনো রকম রুকুতে যাই আর রুকু থেকে উঠে যাই, এরকম হলে তো আমাদের হতে পারে অনেক ওয়াজিব ছুটে যাওয়ার কারণে আমাদের নামাজ হচ্ছে না। তো সুতরাং আমরা যখন রুকুতে যাব, রুকুর ওয়াজিবাতের প্রতি লক্ষ্য রাখবো, আমরা রুকুর সুন্নতের প্রতি লক্ষ্য রাখবো। তো আমরা যদি আমাদের নামাজের প্রতিটি স্তরে, প্রতিটি জায়গায় ওয়াজিব এবং সুন্নাত এগুলোর প্রতি লক্ষ্য রাখি, তাহলে আমরা এগুলোকে উত্তমভাবে আদায় করতে সক্ষম হয়ে যাব, আর আমাদের নামাজ উত্তমভাবে আল্লাহ তাআলার দরবারে মকবুল হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আরও ইরশাদ করেন যে রুকু ও সিজদা পুরোপুরিভাবে আদায় করো। আল্লাহ তাআলার শপথ, আমি তোমাদেরকে আমার পিছন থেকেও দেখি, এটা মুসলিম শরীফের হাদিস শরীফ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথে যখন সাহাবে কেরামরা নামাজ আদায় করতেন, তো সাহাবে কেরামদেরকে আল্লাহর হাবিব এটা বললেন যে রুকু সিজদা পুরোপুরিভাবে তোমরা আদায় করো, উত্তমভাবে আদায় করো, আর বলে আল্লাহ তাআলার শপথ, আমি তোমাদেরকে আমার পিছন থেকেও দেখি। আল্লাহ আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা কেমন ক্ষমতা দিয়েছেন, কেমন পাওয়ার দিয়েছেন, যে আল্লাহর হাবিব পিছনে কি হচ্ছে তাও দেখে। আমরা তো আজকে যে দরুদে পাকের আমরা ফজিলত শ্রবণ করলাম, যে তার মধ্যে কি শুনলাম, আল্লাহর হাবিবের দরবার একজন ফেরেশতা রয়েছেন, যে ফেরেশতাকে সমস্ত সৃষ্টি জগতের সব মানুষের যে কবর তাকে রাখার শক্তি দেওয়া হয়েছে, কে কখন দরুদ পাঠ করছে চিন্তা করে দেখুন। তাহলে আল্লাহর হাবিবের গোলাম যারা সেবক, এই ফেরেশতা যাকে নিযুক্ত করা হয়েছে, এর যদি এত পাওয়ার আল্লাহ তাআলা ওনাকে দান করে, এত শক্তি যদি ওনাকে দান করে, যে সমস্ত সৃষ্টি জগৎ কার নাম কি, কার বাবার নাম কি এগুলো সে জানে এবং সেগুলো দেখে, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে আল্লাহ তাআলা কেমন শক্তি দিয়েছে চিন্তা করে দেখুন। তো হাদিসে পাকের মাধ্যমে আমরা অনেক কিছু কিছু জানতে পারি। এই হাদিসে পাকের মধ্যে বলছে, আমি তোমাদেরকে পিছন থেকে কেউ দেখি, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর হাবিব এটা বললেন। তো আল্লাহর হাবিবের শান মান, আল্লাহর হাবিবের মর্যাদা আমরা যেন আমরা বুঝতে পারি এবং সঠিক আকীদা যেন আল্লাহর হাবিব সম্পর্কে আমরা রাখতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে বাতিল আকীদা, মন্দ আকীদা, মন্দ বিশ্বাস, আল্লাহর হাবিবের বিষয়ে, আল্লাহ রসুলের বিষয়ে, আল্লাহ তাআলার বিষয়ে, ফেরেশতাদের বিষয়ে, যত ধরনের মন্দ আকীদা বা বিশ্বাস রয়েছে, শয়তানি আকীদা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখার, এগুলা থেকে আমাদের ফ্যামিলিকে বাঁচিয়ে রাখার আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। তো এখানে বলা হচ্ছে যে এটা উত্তম যে আল্লাহু আকবর বলে রুকুতে যাওয়া, যখন রুকু করার জন্য যুক্তি আরম্ভ করবেন, তখন থেকে তাকবীর শুরু করে রুকুর শেষ সীমান্তে পৌঁছে তা সমাপ্ত করা, এ দূরত্বটাকে পূর্ণ করার জন্যে আল্লাহু এ শব্দের লামকে আমরা দীর্ঘ করতে পারি। আকবরের বাকে এবং অন্যান্য হরফকে দীর্ঘায়িত করানো উচিত হবে না। দেখুন ফ্রেশলাই বেহরা, যে এটা একটা সুন্নত যে আল্লাহ আকবর আমরা যে শুরু করব, যখন শুরু করব, শুরু করে একেবারে শেষ পর্যন্ত আপনার এই তাকবীরটা যেন পরিপূর্ণ থাকে। তো আল্লাহ আকবর বলে আমরা রুকুতে যাওয়া শুরু করব, তো আল্লাহ এটা যদি একটু টানি, অর্থাৎ লামকে আল্লাহ আল্লাহ আকবর বলে ঠিক আমরা রুকুতে যখন শেষ করব, যখন আমরা আমাদের হাত হাঁটুতে পৌঁছে যাবে ঠিকভাবে আমরা রুকু করবো, তখন আমাদের তাকবীরটা শেষ করবো। তো এটা হচ্ছে উত্তম পন্থা এই সুন্নাত আদায়ের জন্য। আর আমরা কখনো এটা করবো না, এই তাকবীর গোড়া বলতে, আল্লাহ আকবর এর তাকবীরটা বলতে যেখানে বলি না কেন, তো কখনো আল্লাহ এর নামকে ছাড়া আর কোথাও এখানে আমরা টানবো না। দেখেন আকবর বললে সেটাও ভুল হয়ে যাবে, আকবর বললে এটাও ভুল হয়ে যাবে, তো আমরা কী বলবো, আল্লাহ আকবর, আচ্ছা আল্লাহ এটা বললে সেটাও ভুল হয়ে যাবে। তো সুতরাং এখানে আমরা কী করবো, আল্লাহ আকবর, তো এটা হবে একেবারে আপনার উত্তমভাবে আমরা রুকুতে যেন তাসবিহ অর্থাৎ তাকবীর শুরু করব, আর সাথে রুকু শুরু করব, আল্লাহ এটা যখন একটু টান দিব, তাহলে আমরা ঠিক ওখানে অর্থাৎ আমাদের রুকু যেখানে শেষ হবে, হাত পচে যাবে আমাদের হাতের মধ্যে, তখনই আমরা এই তাকবীরটা শেষ করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। প্রিয় মাতা চিত্তশ্রবৃন্দ, আজকে আমরা রুকু পর্যন্ত সুন্নত সমূহ আমরা শ্রবণ করলাম। তো আজকে এখন আমরা যে নামাজের মধ্যে যে আজকার নামাজের যে আরবি বাক্য আমরা শিখি, তো এগুলা আমরা ইনশাল্লাহ আজকে আমরা এখন শিখব। তো পূর্ববর্তী অনুষ্ঠানে যেগুলো আমাদের পড়া হয়েছে, কি কি পড়া হয়েছে হয়তো অনেকেই প্র্যাকটিস করেছেন, তো আমি বলবো আপনারা এগুলো একটু আমি আপনাদেরকে যেন স্মরণ করে দিতে পারি সেই জন্যে আমি একবার এগুলো রিপিট করব। এটা হচ্ছে সর্বপ্রথম আমরা শিখিয়েছিলাম কি তাকবীর, আল্লাহু আকবার। সর্বপ্রথম আল্লাহু আকবার এটাকে শিখিয়েছিলাম, এটা একটু প্র্যাকটিস করেন। এরপর সানা, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাক ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা, আচ্ছা এরপর আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم। আচ্ছা এরপর কি, এরপর হচ্ছে সূরা ফাতিহা। তো সূরা ফাতিহা ইনশাল্লাহ শেষের দিকে যদি সময় হয় ইনশাল্লাহ তখন আপনাকে প্র্যাকটিস করার চেষ্টা করব। তো তারপর এখন আমরা যে আমরা রুকুতে গিয়ে রুকুর তাসবিহ এটা পড়ার চেষ্টা করি, সুবহান রাব্বিয়াল আযীম। আচ্ছা এরপর রুকু থেকে দাঁড়িয়ে আমরা কি করি দাঁড়ানোর সময়, সামি আল্লাহু লিমান হামিদাহ, আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ। আচ্ছা এরপর সিজদায় যাই, সিজদায় গিয়ে এরপর আমরা, আচ্ছা সিজদায় যাওয়ার সময় এটা লম্বা থাকবে, তো এটাকে কীভাবে করবো, এটাকে একজন যেন না হয় আল্লাহু আকবার অথবা আল্লাহু আকবার এভাবে যেন না হয়, কীভাবে করবো আল্লাহু আকবার, টানবো কোথায় লামে, আল্লাহ আল্লাহু আকবার, এভাবে করে আমরা সেই তাকবীরে আমরা পড়ব। আচ্ছা এরপর তাকবীরে আপনার সিজদায় গিয়ে আমরা কি করব, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা এটা পাঠ করব। আচ্ছা এরপরে দুই সিজদার মাঝখানে কি পড়ব, আল্লাহুম্মা ফিরলি, আল্লাহুম্মা ফিরলি। প্রিয় মাতৃচার দর্শকবৃন্দ, আপনারা পূর্বের অনুষ্ঠানে যা কিছু শিখেছেন আমি চেষ্টা করেছি এগুলো একবার প্র্যাকটিস করিয়ে দেওয়ার জন্য। তো আসুন আজকে আমরা একটি আরবি যেটা আমরা পড়ে থাকি আত-তাহিয়্যাত, এই বিষয় নিয়ে আমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করব। কারণ কি আত-তাহিয়্যাত এটা এমন একটি আপনার দোয়া, যেই আত-তাহিয়্যাতটা আমরা প্রত্যেক নামাজে কিন্তু পড়ে থাকি, প্রত্যেক নামাজে আমাদেরকে আত-তাহিয়্যাত পড়তে হয়। তো সুতরাং আত-তাহিয়্যাত এটা আমরা এ তাশাহুদ, আত-তাহিয়্যাতকে তাশাহুদ বলা হয়, এ তাশাহুদ আমরা আসুন আমরা প্র্যাকটিস করে নিই। তো প্রিয় মাতৃচার দর্শকবৃন্দ, যারা আমাকে যেখান থেকে দেখছেন আমি বলবো আত-তাহিয়্যাত যেন সঠিকভাবে পাঠ করতে পারেন, তাশাহুদ যেন সঠিকভাবে পাঠ করতে পারেন, এই জন্য আমি চেষ্টা করছি আপনাদেরকে প্র্যাকটিস করানোর। তো আসুন আপনারাও এটা প্র্যাকটিস করার চেষ্টা করেন। আত-তাহিয়্যাতু, আত্তা প্রথম একটা তা, তার উপর তেষ্টি, আত-তাহিয়্যাতু লিল্লাহি والصلوات التحيات لله والصلوات والصلوات والسلام والصلاة صوتك والصلوات والصلوات والطيبات যদি আমরা সাকিন করি অতয়িবাত, অর্থাৎ সেখানে ওয়াকফা করলে দাঁড়ালে কি করতে হয় সাকিন করতে হয়, তো কি বলবো التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي، السلام عليك أيها النبي. ঠিক আছে। আচ্ছা এরপর ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আচ্ছা এরপর আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, কি পড়বো? আসসালামু আলাইনা ওয়ালা, এগুলো সবগুলো কিন্তু আইন, খেয়াল করেন। আলাইনা এটার মধ্যে প্রথমে আইন, ওয়ালা এটার মধ্যে আইন, এরপর ইবাদিল্লাহিস সালিহিন এটার মধ্যে, ইবাদিল্লাহ এটার মধ্যে আইন রয়েছে এবং সালেহিনের মধ্যে হা রয়েছে। তো আমরা এটা একটু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আমরা এই আইনকে সঠিকভাবে পড়তে সক্ষম হয়ে যাব। তো কি পড়বো? আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, ঠিক আছে। আচ্ছা এরপর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বলা যায়, সমস্যা নেই, তবে ওয়াক্ফ করলে দাঁড়ালে কোথাও ওয়া রাসূলুহু এটাও আপনি বলতে পারেন। তো প্রিয় মাঝে চেনা দর্শক বিন্দু, আত্তাহিয়াত তাশাহুদ এটা প্র্যাকটিস করানোর চেষ্টা আমি করেছি, আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এটা আরও বেশি বেশি প্র্যাকটিস করেন। তো প্রিয় মাঝে চেনা দর্শক বিন্দু, আমরা আজকে আত্তাহিয়াত তাশাহুদ এটা প্র্যাকটিস করেছি এবং নামাজের কিছু মাসাইল আমরা সুন্নাত সম্পর্কে শ্রবণ করলাম। তো ইনশাল্লাহ এবং কিন্তু প্রত্যেক দিনই আমরা চেষ্টা করে রাখি এক একটি অনুষ্ঠানের মাধ্যমে কিছু না কিছু আপনাদেরকে শেখানোর জন্য। তো আজকে আসুন কিছু শিখি, এর মাধ্যমে আমরা নামাজের কিছু মাসাইল জানলাম এবং নামাজের কিছু আজকার, নামাজের মধ্যে যেগুলো আমরা পড়ে থাকি সেগুলো সম্পর্কে আমরা জানলাম এবং শেখার জন্য চেষ্টা করলাম। আসুন কিছু রোজা সম্পর্কে আমরা শ্রবণ করি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, এমন কিছু বিষয় যেগুলো রোজাকে ভঙ্গ করে দেয়, এরকম কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো রোজা ভঙ্গের অনেক বিষয় রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে আপনি রোজাকালীন যদি কেউ কোনো কিছু পান করে ফেলে তো তার রোজা কিন্তু ভঙ্গ হয়ে যাবে, অর্থাৎ অনিচ্ছায় না ইচ্ছায় যদি কেউ পান করে ফেলে তখন তার ভঙ্গ হয়ে যাবে। এভাবে আপনার বলা হচ্ছে যে সিগারেট, হুক্কা ইত্যাদি এগুলো যদি কেউ পান করে তারও রোজা ভঙ্গ হয়ে যাবে, এটা বাহরে শরীয়তের মধ্যে রয়েছে। যদিও বা সে নিজের ধারণায় কন্টনের পর্যন্ত দোয়া না পৌঁছেছে, দোয়া পৌঁছে নেই এটা সে ধারণা করে। এরপর বলা হচ্ছে পান কিংবা শুধুমাত্র তামাক যদি কেউ খায় তারও রোজা ভঙ্গ হয়ে যাবে, যদিও বা বার বার এর পিক সে ফেলে দেয়, কেননা কণ্ঠনালীতে এর ক্ষুদ্র অংশ অবশ্যই পৌঁছে থাকে, এর কারণে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। এরপর বলা হচ্ছে চিনি জাতীয় জিনিস যা মুখে রাখলে গলে যায়, মুখে রাখলো আর থুতু গিলে ফেললো, এমত অবস্থায় রোজা ভঙ্গ হয়ে যাবে। আচ্ছা এরপর বলা হচ্ছে দাঁতের ফাঁকে, আমরা অনেক সময় সেহেরির সময় কিছু খেলে বা ইফতারের সময় কিছু খেলে বিভিন্ন সময় আমরা কিছু খাই, তো সেটা রোজার সময় যা কিছু আমরা খাই তো কোনো কিছু যদি দাঁতের ফাঁকে থেকে যায়, তো সেরকম কোনো বস্তু যদি আপনার যেটা বুটির ছোলা রয়েছে এ ছোলার সমান কিংবা তার চেয়ে যদি বড় ছিল এরকম হয়, তো সেটা যদি কেউ খেয়ে নেয় কিংবা ছোট ছিল কিন্তু মুখ থেকে বের করে সে আবার খেয়ে নিল, তবে তার রোজাও ভঙ্গ হয়ে যায়। এরপর বলা হচ্ছে দাঁত থেকে রক্ত বের হয়ে, দাঁত থেকে রক্ত বের হয়ে কণ্ঠনালীর নিচে নেমে গেল আর রক্ত থুতু অপেক্ষা বেশি কিংবা সমান অথবা কম ছিল কিন্তু এর স্বাদ কণ্ঠে অনুভূত হলো, তবে রোজা ভঙ্গ হয়ে যাবে, এবং যদি কম ছিল আর স্বাদও কণ্ঠে অনুভূত হয়নি তবে তার রোজা ভঙ্গ হবে না। আসো আরেকটি শুনি, রোজার কথা কারো স্মরণ রয়েছে স্মরণ থাকা সত্ত্বেও সে কোনো দুষ্নীল অর্থাৎ কোনো ওষুধের কাটিয়ে কিংবা সিরিজ, হ্যাঁ, এগুলো সে ব্যবহার করলো। তো এবারও যদি সে ব্যবহার করে আপনার, তাহলে কি হবে? অথবা বলা হচ্ছে নাকের ছিদ্র দিয়ে সে ওষুধ প্রবেশ করালো, যদি এরকম হয় তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। এরপর বলা হচ্ছে কুলি করছিল, অনিচ্ছা সত্ত্বেও পানি কণ্ঠনালীর নিচে নেমে গেল, কিংবা নাকে পানি দিচ্ছিল এবং তা মগজে, নাকে পানি দেওয়ার সময় মগজে যদি পানি পৌঁছে যায় তবে রোজা ভঙ্গ হয়ে যাবে। কিন্তু যদি রোজাদার হওয়ার কথা সে ভুলে যায় আর এমন অবস্থায় সেটা হয়ে গেল, তখন তার রোজা ভঙ্গ হবে না। যদিও বা সেটা মনে করেন কেউ রোজাদার, সে যে রোজাদার সেটা ভুলে গেল, তখন সে ইচ্ছা করে আপনার নাকের মতো পানি দিল, সেটা উপরে চলে গেল, তো সেটা যদি সেরকম ইচ্ছাকৃত হয় রোজা দার সেটা ভুলা অবস্থায়, তখন তার রোজাটা ভঙ্গ হবে না। আর যদি সে রোজাদার সেটা স্মরণ আছে তারপরে সে করেছে, তো তখন তো অবশ্যই তার রোজাটা রইল না। অনুরূপভাবে রোজাদারের দিকে কেউ কোনো কিছু নিক্ষেপ করলো আর তা তার কণ্ঠে পৌঁছে গেল, তবে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। প্রিয় মাতেছেন দর্শকবৃন্দ, আমরা আশা করে বুঝতে পারলাম যে রোজা ভঙ্গের অনেক কারণ তো রয়েছে, তোমাদের কিছু কারণ আমরা শুনতে পাচ্ছি। তো এই কারণগুলো আরও অনেক কারণ রয়েছে, যেমন মনে করেন ঘুমন্ত অবস্থায় কেউ ঘুম যাচ্ছে, তো ঘুমন্ত অবস্থায় পানি পান করলো বা কিছু খেয়ে নিল, অথবা মুখ খোলা ছিল, পানির ফুটা কিংবা বৃষ্টি অথবা শিলাবৃষ্টি তার কণ্ঠে চলে গেল, তবে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। আচ্ছা, কোনো ব্যক্তি মনে করেন সে তার তুতু যে কোনো প্রকার একটু বের হলো, বের হওয়ার পর সে সেটা আবার গিলে নিল, মুখ থেকে বের হয়ে গেল কিন্তু তারপর সেটা যে কোনো কারণে সে আবার গিলে নিল, তো এরকম যদিও হয় তার রোজাও কিন্তু ভঙ্গ হয়ে যাবে। কিন্তু বের হয় নাই, তুতু ভিতরেই ছিল, মুখের ভিতরে ছিল, তখন গেল, তখন আপনার এই রোজা তার ভঙ্গ হবে না। যতক্ষণ পর্যন্ত থুতু কিংবা কফ মুখের ভিতরে থাকে তা যদি গিলে ফেলে তখন রোজা ভঙ্গ হবে না। কিন্তু বারবার থুতু ফেলতে থাকা, এটা মনে করেন অনেক সময় অনেকের এরকম রয়েছে যে বেশিরভাগ থুতু আসে, আসতেই থাকে, আসতেই থাকে, আসতেই থাকে, তো মনে করে থুতু যদি কে তার ভিতরে যায় আবার রোজা ভঙ্গ হয়ে যাবে। তো যাদের বারবার থুতু ফেলতে হয় অনেক সময় থুতু সে গিলে ফেলে, তো যদি সেরকম থুতু কেউ যদি গিলে ফেলে সেটা যদি মুখের ভিতরে থাকা অবস্থায় এখনও মুখ থেকে বের হয় নাই, ভিতরে থাকা অবস্থায় যদি থাকে তাহলে সেটা তো সে যদি গিলে ফেলে তার রোজা ভঙ্গ হবে না। যদি মুখ থেকে বের হয়ে যায় এরপর যদি সে এটা আবার ভিতরে নেয় তাহলে তার রোজাটা ভঙ্গ হয়ে যাবে। আর কি শুনি, মুখে রঙিন সুতা ইত্যাদি রাখার ফলে থুতু রঙিন হয়ে গেল, অনেক সময় বিভিন্ন সুতা মুখে দেয় বিভিন্ন কারণে, তো সুতা যদি কেউ মুখে দিল তো এই সুতার কোনো রং ইত্যাদি এগুলো তার থুতুর সাথে মিশে গেল আর সেই থুতু সে গিলে ফেলল, তখনও তার রোজা ভঙ্গ হয়ে যাবে। প্রিয় মাতেছেন দর্শকবৃন্দ, তো দেখতে দেখতে কিন্তু আমরা শেষের দিকে চলে এসেছি, তো চেষ্টা করব আপনাদের কিছু কল সামিল করার জন্য। আসুন আমরা কল শ্রবণ করি, মাজলিসকে অনুরোধ করব কল চালিয়ে দিই।
মোহাম্মদ আব্দুল আজিজ নারায়ণগঞ্জ থেকে, রঘুতে দাঁড়িয়া মাথা আর কোমর এদিকে সোজা সমান থাকবে না দিয়ে উঠা নিতে থাকবে?
রুকুতে যখন যাব আমরা তখন আমাদের পিঠ এবং মাথার কথা আমি জিজ্ঞাসা করেছেন আমাদের মোহাম্মদ আব্দুল আজিজ ভাই, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে দয়া করুন। দেখুন এটা কিন্তু বলে দেওয়া হয়েছে যখন আমরা রুকুতে যাব তখন আমাদের পিঠ এবং মাথা একেবারে সোজা থাকবে, অর্থাৎ একেবারে সোজা, এরকম না যে আপনার মাথা উপরের দিকে বা নিচের দিকে, কম না, মাথা একেবারে পিঠ সমান বরাবর থাকবে। হ্যাঁ, আপনার চক্ষু এটা আপনার এই পায়ের যে আঙ্গুল রয়েছে সেদিকেই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা কিছু শুনছি এর উপর এটা স্মরণ রেখে এর উপর আমল করে তৌফিক দান করুক। অনেক আরবি এমন রয়েছে যেগুলো এক একটি ভুল হওয়ার কারণে অর্থবুল হয়ে যায়, আর যদি অর্থবুল হয়ে যায় আমাদের নামাজ বরবাদ হয়ে যায়। তো আমাদের নামাজকে হেফাজত করার জন্য নামাজের মাসআলা মাসাইল এগুলোও জানা দরকার, সাথে সাথে আপনার এই যে আমরা এখানে আরবি বাক্য বা কোরআন তেলাবাত যেগুলাই করে থাকি এগুলো আমাদের সঠিক হওয়া দরকার। এগুলো যদি ভুল হয় তাহলে হতে পারে আমাদের নামাজের ভুল হয়ে যাবে, আর নামাজের মধ্যে যদি কোনো ফরজ ভুল হয়ে যায়, কোনো ওয়াজিব পুল হয়ে যায় তখন আমাদের নামাজের অবস্থা কী হবে। তো প্রিয় আমাদের চ্যান দর্শকবৃন্দ, দেখতে দেখতে কিন্তু আমরা শেষের দিকে চলে এসেছি। তো আসুন আমরা আরেকবার এই আত্তাহিয়াত যেটা আমরা পাঠ করেছি এটাকে আরেকবার চেষ্টা করব আপনাদেরকে প্র্যাকটিস করিয়ে দেওয়ার জন্য। তো আসুন প্রিয় আমাদের দর্শকবৃন্দ, যারা দেখতে পাচ্ছেন, আমরা এটা আরেকবার প্র্যাকটিস করে নিই। التحيات لله والصلوات والطيبات أجري وفقري التحيات لله والصلوات والطيبات جواب التحيات لله والصلوات والطيبات طيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله فيما تشين تشوف بندو الله فاكر قول عالمين تدعا كربو شوال جمع جمع عمدا اما در نماز كي جنو حفاظت كورت پاري اما در روزا كي جنو حفاظت كورت پاري اي جمع نماز در پرتك تي مسلا مسائل روزا پرتك تي مسلا مسائل جنو عمدا اتن بابي شكر چشتا كوري ايبان তা স্মরণকে আমল করার চেষ্টা করি এবং আমাদের ফ্যামিলি মেম্বার, আমাদের আত্মীয় স্বজন তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ ফাকর রব্বুল আলামিন আমাদেরকে সকলকে তৌফিক দান করুন। তো প্রিয় আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, যা কিছু আমরা শিখেছি ওগুলো বারবার প্র্যাকটিস করার চেষ্টা করি, কেননা প্র্যাকটিস না করলে সেটা ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমাদের স্মরণ থাকবে, তত বেশি আমাদের শুদ্ধ হয়ে যাবে। দেখতে দেখতে আমরা শেষের দিকে চলে এসেছি। আপনাদের সুস্থতা কামনা করে আপনাদের সকলের প্রতি এটাও অনুরোধ করব যে সকলের জন্য দোয়া করুন, একে অপরের জন্য দোয়া করুন, পুরো বিশ্বের মুসলমানের জন্য দোয়া করুন। সবাই যেন সুস্থ থাকে, মহামারী থেকে বেঁচে থাকে, সুস্থতা নিয়ে এবং এই মান সহকারে দুনিয়া থেকে যেন যেতে পারে এটা যেন দোয়া করতে থাকেন। তো আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। ইনশাল্লাহ আজ আবার আরও নতুন বিষয় নিয়ে ইনশাল্লাহ উপস্থিত হওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল এর সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা।
জ্ঞানী আলো, জ্ঞানী আলো, আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি।